বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 3 মার্চ, 19 ফাল্গুন এবং ফার্সি 13 ইসফান্ত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/@parstodaybn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন পবিত্র কোরআনের নির্দেশে ফিলিস্তিনিরা গাজায় জালিমের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে ইরানের সর্বোচ্চ নেতা যে মন্তব্য করেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মজুদদার সিন্ডিকেট বন্ধে নজরদারি বাড়াতে প্রশাসনের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশ সম্পর্কে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন সংক্রান্ত ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানো সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় আরব দেশগুলোর নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। গাজা উপত্যকার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা একমাত্র প্রতিরোধ ফ্রন্ট নির্ধারণ করবে বলে হুঁশিয়ারি দিল ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার প্রভুর দ্বারে দ্বারে শুধু নয় বরং পদতলে বসে মোস্তাহেবি করছে বলে অভিযোগ করল বিএনপি। এবং পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচনের প্রায় 3 সপ্তাহ পর প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মুসলিম লীগ প্রধান নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানো সত্ত্বেও এই অবৈধ দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় পশ্চিম এশিয়া অঞ্চলের কিছু দেশের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি শনিবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানের সঙ্গে এক বৈঠকে এই নিন্দা জানান। রাইসি বলেন, এসব আঞ্চলিক দেশ ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে মূলত তেল আবিবকে গাজায় গণহত্যা চালানোর কাজে আর্থিক যোগান দিচ্ছে। একটি জ্বালানি সম্মেলনে যোগ দিতে আলজিয়ার সফর করছেন রাইসি ও আল সানি। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর চলমান গণহত্যার ব্যাপারে নীরবতা অবলম্বনের জন্য কিছু আরব ও মুসলিম দেশের শাসকরা তাদের জনগণের কাছে কি জবাব দেয় সেটি এখন দেখার বিষয়। তিনি আরও বলেন, যেসব সরকার গাজা যুদ্ধ সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে তারা তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত চপেটাঘাত খাবেই। প্রেসিডেন্ট রাইসি বলেন, এসব দেশের নীরবতার কারণে গাজায় যুদ্ধাপরাধ চালিয়ে যেতে ইসরায়েল যথেষ্ট সময় পাচ্ছে। গাজায় যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সম্পর্কে পরিকল্পনা প্রণয়নের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এটি বলেছে, গাজার জন্য কথিত যুদ্ধ পরবর্তী পরিকল্পনা একমাত্র প্রতিরোধ ফ্রন্ট নির্ধারণ করবে। ইসলামী জিহাদের সামরিক বাহিনী আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা শনিবার এক অডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভেড়ার পালের মতো নেতানিয়াহুর জন্য আমাদের বার্তা হচ্ছে, গাজায় যুদ্ধ শেষে কি হবে তা আমরাই নির্ধারণ করব। তিনি বলেন, গাজা যুদ্ধ সমাপ্তির অর্থ হবে ইহুদিবাদী ইসরায়েলের সম্পূর্ণ ধ্বংসের সূচনা। আবু হামজা বলেন, গাজার প্রতিরোধ ফ্রন্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণ শক্তিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। ফিলিস্তিনকে সমরাস্ত্র সরবরাহ করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আল কুদস ব্রিগেডের মুখপাত্র বলেন, মুসলিম উম্মার পক্ষ থেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে যে লড়াই চালিয়ে যাচ্ছে, মুসলিম দেশগুলো কোনো অজুহাতেই তা উপেক্ষা করার পক্ষে ব্যাখ্যা দাঁড় করাতে পারে না। লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠ থেকে হল্যান্ডের একটি সশস্ত্র গোষ্ঠীকে আটক করেছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা ও কমান্ডারদের হত্যা করার লক্ষ্যে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো তথ্য সংগ্রহ করছে বলে যখন খবর রয়েছে, তখন এই গোষ্ঠীর সদস্যদের আটক করা হল। লেবাননের আল আখবার পত্রিকা আজ এই খবর জানিয়ে বলেছে, হিজবুল্লাহ গত বুধবার ডাচ গোষ্ঠীটির সদস্যদের আটক করেছে। ছয় সদস্য বিশিষ্ট ওই গোষ্ঠীর কাছ থেকে সামরিক পর্যায়ের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে আল আখবার জানিয়েছে, গোষ্ঠীর সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা ডাচ সশস্ত্র বাহিনীর সদস্য। লেবানন থেকে ডাচ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করার অজুহাতে তারা বৈরুতে এসেছে বলে দাবি করেছে। কিন্তু লেবাননের সাংবাদিক হাসান ইল্লাইক বলেছেন, এই সশস্ত্র গোষ্ঠীটি লেবানন থেকে ডাচ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে বৈরুতস্থ হল্যান্ডের দূতাবাসকে কোনো সহযোগিতা করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার প্রভুর দ্বারে দ্বারে শুধু নয়, বরং পদতলে বসে মোসাহেবি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বিদ্যুতের দাম বাড়ানোয় মধ্যম আয় ও নিম্ন আয়ের মানুষ দিশেহারা বলেও মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, আওয়ামী লীগ তাদের প্রভুর দ্বারে দ্বারে শুধু নয়, বরং পদতলে বসে মোশাহেবি করছে আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্ঘ্য হিসেবে তুলে দিয়েছে প্রভুর দরবারে। জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভি আজ এসব কথা বলেছেন। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি বলেন, অগণতান্ত্রিক শক্তির দোসররা কখনোই সত্যের পূজারি হতে পারে না। যাদের একজন মন্ত্রীর বিদেশে 200 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি থাকে, তাহলে সেই সরকারের অন্য মন্ত্রীরা যে চোখে রঙিন চশমা নিয়েই রাজত্ব করছেন তা বলাই বাহুল্য। বিদ্যুতের দাম বাড়ানোর মধ্যম আয় এবং নিম্ন আয়ের মানুষের দিশেহারা পরিস্থিতি বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি বেড়েছে, অবৈধ শাসক গোষ্ঠীর এতে কোনো কিছু যায় আসে না। ক্ষমতাসীন সরকার নাগরিকদের অধিকারকে পরোয়া না করে চলে বলেও মন্তব্য করেছেন তিনি।
বিদ্যুৎ গভীর সংকটের মধ্যে, সকালে ঘুম থেকে উঠলেই দেখি লোডশেডিং, বিকেলে বাসায় ঢুকলে দেখি লোডশেডিং, আর সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত যে কতবার লোডশেডিং হয় তার কোনো ইয়ত্তা নাই।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের মজলিশি ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি অভিযোগ করেছেন, অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য একটাই, আর তা হল মুসলমানদের ধর্মীয় পরিচয় শেষ করে দেওয়া। তিনি আজ সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে এই অভিযোগ করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি।
ভারতে বহুল আলোচিত ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধির সমালোচনা করেছেন মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য একটাই, মুসলমানদের ধর্মীয় পরিচয় শেষ করা। ওয়াইসি বলেন এটা অভিন্ন দেওয়ানি বিধি নয়, বরং উত্তরাখণ্ড সরকার মুসলমানদের তাদের ধর্ম থেকে আলাদা করার চেষ্টা করছে। ওয়াইসি বলেন অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে আসল উদ্দেশ্য হলো ভারতের মুসলমানদের টার্গেট করা। একদিকে আপনি পিছিয়ে পড়া মুসলমানদের জন্য কুমিরের কান্না করছেন, কিন্তু অন্যদিকে মুসলমানদের অধিকার হরণ করছেন। তিনি বলেন দেশের সব নাগরিকের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার, দত্তক নেওয়ার নিয়ম আলাদা, এটা সবার উপর চাপিয়ে দেয়া যায় না। প্রসঙ্গত, বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার অভিন্ন দেওয়ানি বিধির জন্য বিল পাশ করেছে এবং বিজেপি শাসিত অসম সরকারও সেদিকে পদক্ষেপ নিচ্ছে। মুসলিমদের পক্ষ থেকে এর বিরোধিতা করা হচ্ছে, কারণ মুসলিম সম্প্রদায় অভিন্ন দেওয়ানি বিধিকে ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখে। অভিন্ন দেওয়ানি বিধির ফলে মুসলিম পার্সোনাল ল বোর্ডের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করছেন মুসলিমদের ধর্মীয় নেতারা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লীগ প্রধান নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় 3 সপ্তাহ পর তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। আজ জাতীয় সংসদের নিম্নকক্ষের অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাভুটি হয় এবং 201 ভোট পেয়ে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার বিরুদ্ধে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত প্রার্থী ওমর আইয়ুব খান। তিনি ভোট পেয়েছেন 92টি। পাকিস্তানের জাতীয় সংসদে মোট 336টি আসন রয়েছে, যার মধ্যে 266টি আসনে জনগণের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হন। এবারের নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ নিয়ে দেশটিতে মারাত্মক রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। শেষ পর্যন্ত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির সাথে জোট সরকার গঠনে বাধ্য হয় নওয়াজ শরীফের মুসলিম লীগ। জোট সরকার গঠনের ব্যাপারে পিপিপি এবং মুসলিম লীগের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করার শর্ত ছিল। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় মারাত্মক ক্ষতির শিকার হওয়া ব্রিটিশ কার্গো জাহাজটি ডুবে গেছে। প্রায় 2 সপ্তাহ আগে বাবল মান্দে প্রণালীতে রুবিমার নামের জাহাজটি ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। কার্গো জাহাজটি যখন আক্রমণের শিকার হয় তখন উত্তর দিকে যাচ্ছিল। গাজা শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলার কারণে যে 120 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এক যৌথ বিবৃতিতে পরিষদের সদস্যরা বলেছে হামলায় 120 ফিলিস্তিনি শহীদ হওয়ার পাশাপাশি আহত হয়েছেন 100 ব্যক্তি, যাদের মধ্যে অনেকেই বুলেটবিদ্ধ হয়েছেন। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলেও কারা এই হামলার জন্য দায়ী তা সুস্পষ্ট করে বলা হয়নি। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় মারাত্মক ক্ষতির শিকার হওয়া ব্রিটিশ কার্গো জাহাজটি ডুবে গেছে। এই জাহাজটি প্রায় 2 সপ্তাহ আগে বাবল মান্দে প্রণালীতে রুইমার নামের জাহাজটি ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল। কার্গো জাহাজটি যখন আক্রমণের শিকার হয় তখন উত্তর দিকে যাচ্ছিল। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের উপর ইহুদিবাদী ইসরায়েল মাসের পর মাস বিমান ও স্থল হামলার মাধ্যমে যে বর্বর গণহত্যা চালিয়ে আসছে তার প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকার কঠোর নিন্দা জানিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে লোহিত সাগর এবং এডেন উপসাগর এলাকায় উত্তেজনার সৃষ্টির জন্য আমেরিকা দায়ী। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজার উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার জন্য প্রাথমিকভাবে আমেরিকা দায়ী। তারাই গাজা উপত্যকায় এই হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। এছাড়া আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে রাজনৈতিক, সামরিক ও লজিস্টিক সাপোর্ট দেওয়ার কারণে লোহিত সাগর এবং বাবল মান্দে প্রণালীতে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। লেবাননে পূর্ণমাত্রার হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে বৈরুত। লেবানন বলেছে সেরকম কিছু হলে গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে। লেবাননের কেয়ারটেকার সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব কাতারের আল জাজিরা নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমাদের ভূখণ্ডে ইসরায়েলের যে কোনো হামলা পার্কে হেঁটে যাওয়ার মতো সহজ হবে না, বরং তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। পবিত্র কোরআনে বলা হয়েছে, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। পবিত্র কোরআনের এই আয়াত সহ বিভিন্ন আয়াত তুলে ধরে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আর যারা গাজা তথা ফিলিস্তিনে লড়াই করছে তারা কোরআনের নির্দেশ বাস্তবায়ন করছে। এই সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে রয়েছে একটি সংবাদ ভাষ্য, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলোজমা খামেনেই বলেছেন, আজ যারা গাজা তথা ফিলিস্তিনে লড়াই করছে তারা কোরআনের নির্দেশ বাস্তবায়ন করছে। গাজায় তারা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম। সম্প্রতি পবিত্র কোরআনের হাফেজ, কারি ও বিশেষজ্ঞদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন। আয়াতুল্লাহ খামেনেই বলেন, মুসলিম বিশ্বের অনেকেই পবিত্র কোরআনের সাথে ঘনিষ্ঠ নয়, এ এক তিক্ত বাস্তবতা। মুসলিম দেশগুলোর প্রধানেরা কি গাজার ব্যাপারে কোরআনের শিক্ষা পালন করছেন? পবিত্র কোরআনে বলা হয়েছে, মুমিনেরা যেন মুমিনদেরকে ছেড়ে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। এই আয়াতের কি চর্চা হচ্ছে? তিনি প্রশ্ন করেন, মুসলিম দেশগুলোর প্রধানেরা কেন প্রকাশ্যে ঘোষণা করছেন না যে তারা ঘৃণ্য শয়তান ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন এবং সাহায্য সহযোগিতা বন্ধ করে দেবেন? পবিত্র কোরআনে তো বলা হয়েছে, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এই আয়াত কি মানা হচ্ছে? কাফেরদের প্রতি কঠোরতার বিষয়ে কোরআনের নির্দেশ কি বাস্তবায়ন করা হচ্ছে? সর্বোচ্চ নেতা বলেন, নিশ্চিতভাবেই মুসলিম বিশ্ব এবং অমুসলিম স্বাধীনচেতা ব্যক্তিরা গাজার জন্য শোকাচ্ছন্ন। গাজার জনগণ এমন লোকদের মাধ্যমে জুলুমের শিকার হচ্ছে যাদের মধ্যে তীর পরিমাণ মানবতাও নেই। তিনি আরো বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দখলদার ইহুদিবাদ ইসরায়েলের প্রতি সমর্থন ও সহযোগিতা বন্ধ করে দেওয়া। একই সঙ্গে গাজা তথা ফিলিস্তিনের জনগণ এবং ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সাহায্য দিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কোরআন একটি হেদায়তের গ্রন্থ, আমাদের প্রত্যেকেরই হেদায়ত প্রয়োজন। কোরআন একটি সতর্কীকরণ গ্রন্থ, এটি বিপদের ব্যাপারে মানুষকে সতর্ক করে। বিপদ তা ইহকালীনই হোক আর পরকালীনই হোক, পরকালীন জীবনই হচ্ছে প্রকৃত জীবন। তিনি আরো বলেন, কোরআন মানুষের দুঃখ যাতনা উপশমের গ্রন্থ। কোরআন সব ধরনের দুঃখ যাতনার উপশমকারী, সেগুলো আধ্যাত্মিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক অথবা যুদ্ধ, নিপীড়ন ও অন্যায়ের মতো বিষয় হতে পারে।
রমজানকে সামনে রেখে বাংলাদেশে প্রায় প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। তাই রমজানকে সামনে রেখে কেউ যেন পণ্য মজুত করতে না পারে সে ব্যাপারে মাঠ প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ সংবাদদাতা।
রমজানকে সামনে রেখে বাংলাদেশে প্রায় প্রতিদিনই বাড়ছে নিত্য পণ্যের দাম। এতে করে ভোগান্তিও বাড়ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সহ সাধারণ মানুষের। রমজান এলেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে থাকে, এমন অভিযোগ সাধারণ ভোক্তাদের। এ বিষয়ে নজরদারি আরও বাড়ানোর দাবি তাদের। গত সপ্তাহের তুলনায় চাল, ডাল, পেঁয়াজ, রসুন সহ বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। অবশ্য এর পেছনে মজুদার সিন্ডিকেট প্রধানত দায়ী বলে অভিযোগ করেছেন ভোক্তারা। এমন বাস্তবতায় রমজানকে সামনে রেখে কেউ যেন পণ্য মজুদ করতে না পারে সে ব্যাপারে মাঠ প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে মানুষের ভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন তিনি। রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধন করে তিনি এসব নির্দেশনা দেন।
একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়, কেউ কেউ মজুদদের করে পচিয়ে ফেলবে কিন্তু বাজারে ফেলে দিবে না, এই জাতীয় অবস্থা সৃষ্টি করে। সেই দিকে বিশেষভাবে দৃষ্টি এবং কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা দরকার, যেটা এই রমজান মাস সামনে রেখেই এই কথাগুলো আমি সবার আগে বললাম যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জনকল্যাণমুখী কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনকে নজরদারি আরও বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া পণ্যের উৎপাদনশীলতা বাড়াতে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদ গড়ে তোলা, কৃষি উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমরা উৎপাদন বাড়িয়ে উদ্বৃত্তটা আমরা রপ্তানিও করতে পারবো, প্রক্রিয়াজাত শিল্প গড়তে পারবো।
স্থাপনা নির্মাণে যেন অগ্নি নির্বাপন ব্যবস্থা, পর্যাপ্ত ভেন্টিলেশন সহ বিল্ডিং কোড যেন মানা হয়, সেদিকেও সবাইকে দৃষ্টি রাখতে বললেন প্রধানমন্ত্রী।
জ্বালানোটা উঠাতে গেলে যেটা যাতে যথাযথভাবে বিল্ডিং কোড মেনে উঠায় সেদিকে কিন্তু দৃষ্টি দিতে হবে সবাইকে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ।
দর্পণ
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার আজকের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সমসাময়িক যুগে ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জোয়ার নিয়ে আমরা কথা বলেছি গত পর্বে। আজ আমরা সমসাময়িক যুগে ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ জোয়ার সম্পর্কে কথা বলব। ইরাকে ও সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা কথিত আইএস আবির্ভাবের পর পাশ্চাত্যে ও বিশেষ করে ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের চতুর্থ জোয়ার শুরু হয়। সন্ত্রাসী এই গোষ্ঠী পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থাগুলোরই সৃষ্টি। রাজনৈতিক ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি ছিল এ জাতীয় গোষ্ঠীগুলো সৃষ্টির উদ্দেশ্য। মুসলমান ও অমুসলমান নির্বিশেষে সাধারণ জনগণের উপর দায়েশের নৃশংস হত্যাযজ্ঞ, ত্রাস সৃষ্টি ও ধ্বংসযজ্ঞকে ইসলাম বলে প্রচার করতে চেয়েছে পাশ্চাত্য। দায়েশ বা আইএসকে এভাবেই প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। ইন্টারনেট, মাধ্যমসহ নানা মাধ্যমে সন্ত্রাসী দায়েশের নৃশংস ও পৈশাচিক আচরণগুলোর ছবি ও ভিডিও ব্যাপকভাবে প্রচারেরও ব্যবস্থা করা হয়, যাতে পাশ্চাত্যের জনগণের মধ্যে ইসলাম সম্পর্কে ঘৃণা সৃষ্টি হয়। উগ্রবাদ বিষয়ের গবেষক পিটার নিউম্যান এর মতে, সহিংসতার বিষয়ে গণমাধ্যমের প্রচার ও প্রচারণা খোদ সহিংসতার মতোই গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।
ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের পঞ্চম জোয়ার শুরু হয় উগ্র ডানপন্থীদের অবস্থা শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে। ইউরোপের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এই উগ্র ডানপন্থীদের ব্যাপক প্রভাব রয়েছে। চিন্তাগত দিক থেকে এরা মূলত হিটলার ও মুসোলিনির ফ্যাসিবাদী ও ন্যাৎসি চিন্তাধারাই পোষণ করে। ফ্যাসিবাদী ও ন্যাৎসি চিন্তাধারার কারণেই প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধ ঘটেছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনার পর থেকে ইউরোপে আবারও এই দুই উগ্র চিন্তাধারা জোরদার হয়ে ওঠে। উগ্র ডানপন্থীরা উগ্র জাতীয়তাবাদী চেতনার কারণে তাদের দেশি বিদেশি অভিবাসীদের আগমনের, বিশেষ করে মুসলমানদের বসবাসের তীব্র বিরোধী। এরা সমতার বিরোধী ও বর্ণবাদী চিন্তাধারার সমর্থক এবং বিশ্বায়নেরও বিরোধী। ইউরোপের উগ্র ডানপন্থীরা ইউরোপীয় ঐক্যেরও বিরোধী। পাশ্চাত্যের কথিত বহুজাতিক সংস্কৃতির ব্যর্থতা ও পশ্চিমা সংস্কৃতি মেনে নিতে ইউরোপের মুসলমানদের অস্বীকৃতির প্রতিক্রিয়ায় ইউরোপীয় উগ্র ডানপন্থীরা বিদেশিদের আশ্রয় দেয়ার ও বিশেষ করে মুসলমানদের আশ্রয় ও নাগরিকত্ব দেয়ার কঠোর বিরোধী।
ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের ষষ্ঠ জোয়ার শুরু হয় আফগানিস্তানে আবারও তালেবানদের উত্থানের মধ্য দিয়ে। তালেবানরা 2021 সালে আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করতে সক্ষম হয়। ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণার অভাবে তালেবানরা আফগানিস্তানের মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেয় ধর্মীয় শিক্ষা কার্যক্রমের বাইরে পরিচালিত সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তালেবানরা নির্বাচন প্রথার বিরোধী এবং তারা তালেবানি চিন্তাধারার বিরোধীদেরকে ইসলামের বিরোধী হিসেবে চিহ্নিত করে তাদের হত্যা করার নীতিতে বিশ্বাসী। ফলে পশ্চিমা প্রচার মাধ্যমগুলো তালেবানদের এই সব উগ্রতাকে প্রচার করে ইসলাম বিদ্বেষ ছড়িয়েছে। তালেবানরা 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনায় জড়িত ছিল এমন কোনো প্রমাণ নেই, কিন্তু মার্কিন প্রচার ও নিরাপত্তা বিভাগ এই ঘটনার পর প্রথম থেকেই কথিত সন্ত্রাস বিরোধী লড়াইয়ের অজুহাত হিসেবে 11 সেপ্টেম্বরের ঘটনাকে ব্যবহার করে এবং তালেবান ও আল কায়দাকে টার্গেট করে ইরাক ও আফগানিস্তানে ধ্বংসাত্মক হামলা চালায়।
ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়া ও ইসলাম বিদ্বেষী তৎপরতা চালানোর বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায় এসব তৎপরতার সঙ্গে অনেক সরকার, প্রচার মাধ্যম, নানা দল ও বেসরকারি অনেক সংস্থাও জড়িত এবং এসব তৎপরতা পরিকল্পিতভাবে ও সুসংগঠিত প্রক্রিয়া চালানো হচ্ছে। কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উগ্রবাদী তৎপরতাকে এক্ষেত্রে অজুহাত হিসেবে কাজে লাগাচ্ছে পশ্চিমারা এবং ওইসব ব্যক্তি ও গোষ্ঠীর উগ্র চিন্তাধারাকে ইসলাম বলে প্রচার করছে পাশ্চাত্য। এভাবে ইসলামের বিকৃত চেহারা তুলে ধরছে পাশ্চাত্যের নানা মহল। আর তাই এইসব বিষয়ে বাস্তবতা তুলে ধরা মুসলিম সরকারগুলো, চিন্তাবিদ এবং মুসলিম গণমাধ্যম ও সংবাদ সংস্থাগুলোর দায়িত্ব। ইসলাম যে শান্তি, দয়া, ক্ষমাশীলতা ও সহিষ্ণুতার ধর্ম, এ বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা উচিত।
ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়া ও ইসলাম বিদ্বেষী তৎপরতা চালানোর পেছনে ইসলাম সম্পর্কে অতীত থেকে জিইয়ে রাখা ত্রাস ও ভয়, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধির বিষয়ে আতঙ্ক, মুসলমানদেরকে বিজাতীয় ভাবার প্রবণতা, ইসলামের রাজনৈতিক ও সংগ্রামী চরিত্র সম্পর্কে ভয় এবং এসব বিষয়ে পশ্চিমা গণমাধ্যমের প্রচারণা ও বর্ণবাদী মনোভাবও অনেকাংশে দায়ী। পাশ্চাত্যে এমন ভুল ধারণা তুলে ধরা হয় যে ইসলাম তরবারির জোরেই প্রচার করা হয়েছে, অথচ ইসলাম ধর্ম মূলত সাম্যবাদ, একত্ববাদ, চারিত্রিক পবিত্রতা, নৈতিকতা, শান্তি ও এর আধ্যাত্মিক আত্মিক প্রশান্তি সহ নানা সৌন্দর্যেরই কারণেই ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। যদি শক্তি ও ক্ষমতার জোরে ইসলাম প্রচার করা হতো, তাহলে ভারতবর্ষে প্রায় 800 বছর মুসলিম শাসন থাকা সত্ত্বেও সেখানে মুসলমানরা এখনও সংখ্যালঘু হয়ে থাকত না। তদ্রূপ স্পেন, পর্তুগাল, সিসিলি ও পূর্ব ইউরোপ সহ ইউরোপের কোনো কোনো অঞ্চলে শত শত বছর ধরে মুসলিম শাসন বজায় থাকা সত্ত্বেও স্পেন, সিসিলি, পর্তুগাল ও পূর্ব ইউরোপের খুব কম অঞ্চলেই রয়েছে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা।
তো শ্রোতা ভাই বোনেরা, আগামী পর্বগুলোতে আমরা ইউরোপে ইসলাম বিদ্বেষের নানা কারণ ও প্রেক্ষাপটের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। আর সেই সময় পর্যন্ত শ্রোতা ভাই বোনেরা, আপনাদের জন্য রইল অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। যারা এতক্ষণ আমাদের সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ।
এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 3রা মার্চ রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিদেশি প্রভুদের পদতলে বসে মোসাহেবি করেছে আওয়ামী লীগ, রিজভী, ইত্তেফাক। কিশোর গ্যাং বন্ধে গোড়া থেকে ধরতে হবে বললেন প্রধানমন্ত্রী, ডেইলি স্টার বাংলা। এলপি গ্যাসের দাম আরও বাড়ল, যুগান্তর মতামত। এভাবে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়লে মানুষ বাঁচবে কি করে? প্রথম আলো। সারা দুনিয়ার মানুষ এ বিচার দেখছে বললেন ডক্টর ইউনুস, মানব জমিন, কলকাতা শিরোনাম। মঙ্গলবার ইস্তফা দেব, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘোষণা আনন্দবাজার পত্রিকা। মোদীর সভায় বিজেপিতে যোগ, ভোটে তমলুকের প্রার্থী হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সংবাদ প্রতিদিন। সুদীপকে রোজ ভ্যালি দালাল বলে আক্রমণ কুণালের গণশক্তি। তৃণমূলের জন্যে দরজা খোলা রাখছে কংগ্রেস শিবির আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, দেশের মানুষ ভালো আছে বলেছেন অর্থমন্ত্রী, দৈনিক মানব জমিনের এ খবর সম্পর্কে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য মন্ত্রী হিসেবে তিনি দেবেন এটা স্বাভাবিক, এটা তার দায়িত্ব। যেহেতু তিনি দেশের অর্থমন্ত্রী, সেক্ষেত্রে দেশের মানুষকে ভালো রাখা এটা তার দায়িত্বের মধ্যেই পড়ে। তো তিনি এই দায়িত্বের অংশ হিসেবে এ কথা বলবেন, এটাই স্বাভাবিক। দেশের মানুষ কতটা ভালো আছে মন্ত্রী এই বক্তব্য দেওয়ার পর আসলে মানব জমিন খবরটি ছেপেছে, এবং আপনি খেয়াল করলে দেখবেন যে এই খবরের ব্যাপারে পাঠকরা যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে বোঝা যায় দেশের মানুষ কতটা ভালো আছে। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে নিত্য পণ্যের যে দাম তার সাথে আমরা হিমশিম খাচ্ছি, সব কিছুর দাম বাড়ছে তো বাড়ছেই, এবং একরকমের হাহাকার লাগা একটা অবস্থা দেশের মানুষের ভেতরে। এরপরে যে পরিমাণে ব্যয় বেড়েছে মানুষের, স্বাভাবিকভাবে সেই পরিমাণে মানুষের আয় বাড়েনি, এটা সম্ভবও না। সেক্ষেত্রে যে একটা অসঙ্গতি তৈরি হচ্ছে মানুষের আয় ব্যয়ের ভেতরে, এই অসঙ্গতি দূর করার জন্য সরকারের পক্ষ থেকে বা মন্ত্রীর পক্ষ থেকে বিশেষ কর্মসূচি থাকা দরকার ছিল, সেই ধরনের কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে তিনি হয়তো মুখে বলেই আত্মতৃপ্ত হলেন বা একরকমের তৃপ্তি পেলেন যে দেশের মানুষ ভালো আছে, কিন্তু দেশের মানুষ প্রকৃতপক্ষে খুব একটা ভালো নেই। হ্যাঁ, ভালো আছে, যে সমস্ত মানুষ কালো টাকার মালিক, যারা ব্যবসায়ী শ্রেণী, যারা নানা রকমের আর্থিক দুর্নীতি অনিয়মের সাথে জড়িত, এরা একরকমের ভালো আছে অন্তত টাকা পয়সার দিক দিয়ে, কিন্তু প্রকৃতপক্ষে ভালো থাকা এই পরিস্থিতিতে কারোর পক্ষেই সম্ভব হচ্ছে না।
জনাব সিরাজুল ইসলাম, লোহিত সাগর ও বাবাল মান্দবে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা দায়ী, এ কথা বলেছে ইয়েমেন, আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইয়েমেন যে বক্তব্য দিয়েছে যে লোহিত সাগর এবং বাবাল মান্দব প্রণালী এলাকায় উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা দায়ী, আমি মনে করি এই কথাটি একেবারে সরু আনা সঠিক। কারণ হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন, হুতিরা কখন এই লোহিত সাগর বা বাবাল মান্দব প্রণালী এলাকায় তারা অ্যাকশনে গেছে, যখন গাজা যুদ্ধ অত্যন্ত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, একের পর এক মানুষ হত্যা করে চলেছে ইহুদিবাদ ইসরায়েল, হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, গাজাকে যখন মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে রুখে দেওয়ার জন্য একরকমের প্রতীকী প্রতিবাদ হিসেবে বলা যায় ইয়েমেন ইসরায়েলে জাহাজগুলোতে হামলা চালাতে চেয়েছে, বা বাবাল মান্দব প্রণালী এলাকা বা লোহিত সাগর এলাকা দিয়ে ইসরায়েলে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে, বাধা দিচ্ছিল। এই পরিস্থিতিতে আমেরিকা ব্রিটেনের উচিত ছিল যে ইসরায়েলের রাষ্ট্র টেনে ধরা, তাদের উচিত ছিল ইসরায়েল যাতে গাজায় যে নিরপরাধ মানুষের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে, এইগুলো থেকে ইসরায়েলকে বিরত রাখার জন্য আমেরিকা এবং ব্রিটেন চাপ সৃষ্টি করতে পারে। তা না করে বরং তারা ইয়েমেনের হুতি যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এখন লোহিত সাগর এলাকার নিরাপত্তা নামে যদি তারা হুতিদের সাথে বা হুতি সমর্থিত সামরিক বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে, তাহলে তো লোহিত সাগর এলাকা বা বাবাল মান্দব প্রণালী এলাকা তো যুদ্ধক্ষেত্রে পরিণত হলো, সেটা তো নিরাপদ হলো না। সেক্ষেত্রে আমেরিকা যে দাবি করছে সেটা মোটেই সঠিক নয়, বরং আমেরিকা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে বরং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে হয়ে লড়াই করেছে। তার মানে ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়াই করছে, আর ইসরায়েলের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে লড়াই করছে বা যুদ্ধ করছে আমেরিকা এবং ব্রিটেন। তার মানে হচ্ছে ইয়েমেনের সাথে যে যুদ্ধ চলছে এটা মূলত ইসরায়েলেরই যুদ্ধ, সেই যুদ্ধ করে দিচ্ছে আমেরিকা এবং ব্রিটেন। সেক্ষেত্রে এই অঞ্চলে যে অবস্থা তৈরি হয়েছে তার জন্য অবশ্যই আমেরিকা এবং ব্রিটেন তারাই দায়ী।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতার জন্য আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। মঙ্গলবার ইস্তফা দেব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘোষণা আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। আগামী মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানালেন তিনি এরপর বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন। রাজনৈতিক ক্ষেত্রেই কি তিনি যেতে চলেছেন? রোববার এবিপি আনন্দকে দেয়া একটি সাক্ষাৎকারে বিচারপতি জানান কলকাতা হাইকোর্টে তার শেষ দিন সোমবার, তার হাতে যে কটি মামলা রয়েছে সোমবার সেগুলি ছেড়ে দেবেন। তারপর মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন। রাজ্যের শাসক দলের সমালোচনা করে বিচারপতি জানান পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ছেয়ে গেছে। কোন বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন? উত্তরে তিনি বললেন, যদি আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেই, তারা যদি আমাকে টিকিট দেয় আমি বিবেচনা করে দেখব। আর সংবাদ প্রতিদিনে এ সম্পর্কিত শিরোনাম করা হয়েছে ভাবে, মোদীর সভায় বিজেপিতে যোগ, ভোটে তমলুকের প্রার্থী হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তৃণমূলের জন্য দরজা খোলা রাখছে কংগ্রেস শিবির, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 42টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে, তবে এখনই হাল ছাড়তে নারাজ কংগ্রেস শিবির। পাটনাতে বিরোধীদের মিছিলের আগে এই সুর শোনা গেল কংগ্রেস নেতা জয়রাম রমেশের গলায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজের কথা বলেছেন, তবে তিনি এখনও ইন্ডিয়া জোটে রয়েছেন, তারও প্রধান টার্গেট বিজেপিকে পরাস্ত করা। আমরা আলোচনার দরজা এখনও খোলা রাখছি, শেষ কথা এখনও বলা বাকি আছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে হজরত ইমাম মাহদী আলাইহিসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত ধারাবাহিক আলোচনা। শেষ ত্রাণকর্তা
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহ পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি গাজী আব্দুর রশিদ। গত কয়েক পর্বে আমরা শেষ ত্রাণকর্তা তথা ইমাম মাহদী আলাইহি সালাম সম্পর্কে ইসলাম ধর্মের নানা বর্ণনা তুলে ধরেছি। আমরা জেনেছি যে ইমাম মাহদী আলাইহি সালাম হলেন মহানবীর বংশধর তথা আমিরুল মোমিনিন হযরত আলী ও হযরত ফাতিমার সন্তান। হযরত ইমাম হুসাইন আলাইহি সালামের বংশধর এবং তিনি মহানবীর আহলে বাইতের ধারার ১২ জন ইমামের শেষ ইমাম, আর সেই হিসেবে তিনিও মহান আল্লাহর মনোনীত মাসুম তথা নিষ্পাপ ইমাম।
হাদিস অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পর ইমাম মাহদী সহ মোট ৯ জন ইমাম হলেন মুসলমানদের তৃতীয় ইমাম হযরত ইমাম হুসাইনের বংশধর। আজকের পর্বে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ও জন্ম ও তার জীবনী সম্পর্কে কোন ইসলামী হাদিস বা বর্ণনা তুলে ধরব। মহানবী তাঁর ছোট নাতি ইমাম হুসাইন আলাইহিসসালাম সম্পর্কে বলেছিলেন, তুমি নিজে হুজ্জাত তথা মুসলমানদের জন্য খোদাই আদর্শ ও নেতা এবং হুজ্জাতের সন্তান ও ৯ জন হুজ্জাত বা আদর্শ নেতার বংশধারার পিতা, আর তাদের মধ্যে নবম হুজ্জাত বা ইমাম হলেন কায়েম তথা ইমাম মাহদী আলাইহিসসালাম।
মানবজাতির শেষ ত্রাণকর্তা তথা হযরত ইমাম মাহদী আলাইহি সালামের মায়ের পরিচয় নিয়ে কিছুটা মতবিরোধ রয়েছে। সবচেয়ে প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী ইমাম মাহদীর মায়ের নাম হল নার্গিস খাতুন, যিনি ইয়াশুয়ার কন্যা। তিনি রোম সম্রাটের নাতনি। নার্গিস খাতুনের মা হলেন পেট্রোস বা শামুনের বংশধর, আর শামুন হলেন হযরত ঈসা আলাইহি সালামের খলিফা বা উত্তরসূরি। রোমের বাদশার ছেলে ইউসায়ারের কন্যা নার্গিস খাতুন যখন রোমে থাকতেন তখন তিনি অসাধারণ স্বপ্ন দেখতেন। একবার তিনি স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ঈসা আলাইহি সালামকে দেখলেন যে তাঁরা তাঁকে ইমাম হাসান আসকারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। অন্য এক স্বপ্নে তিনি দেখেন যে হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মুসলমান হয়েছেন, কিন্তু তিনি স্বপ্নের এ ঘটনাটি নিজের পরিবার ও আত্মীয় স্বজনের কাছে গোপন রেখেছিলেন।
ইমাম মাহদী আলাইহিস সালামের পিতা ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের সঙ্গে তার মাতা নার্গিস খাতুন ওরফে সুসানের বিয়ের বিস্ময়কর ঘটনার বর্ণনা দিয়েছেন ইমাম হাসান আসকারির সঙ্গী বিশর ইবনে সুলাইমান নাক্ষাস। ঘটনাটি হল রোমান সম্রাট নিজের এক ভাতিজার সঙ্গে ১৩ বছর বয়স্ক নাতনি মালিকা তথা নার্গিস খাতুনের বিয়ের আয়োজন করেন। এ উপলক্ষে একদিন এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু করতেই হঠাৎ প্রাসাদের ক্রুশ ও নানা স্তম্ভ ধসে পড়ে ভেঙে গেল। এ ঘটনায় খ্রিস্টান পাদ্রীরা বেশ শঙ্কিত হন। তারা এ বিয়ের অনুষ্ঠান বাতিল করতে রোমান সম্রাটকে অনুরোধ করলে রোমান সম্রাট কায়সার তার অন্য এক ভাতিজার সঙ্গে নার্গিস খাতুনের বিয়ের আয়োজনের নির্দেশ দেন। কিন্তু এবারও একই ধরনের ভয়ানক ঘটনা ঘটল। নার্গিস খাতুন সে রাতেই স্বপ্ন দেখেন যে হজরত ঈসা আল ইসলাম ও তার খলিফা শামউন এবং মহান ঈসার একদল সঙ্গী প্রাসাদের সমবেত হয়েছেন এবং হঠাৎ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাঁর কয়েকজন বংশধরকে নিয়ে সেখানে এলেন। এরপর কি হল তা শুনব মিউজিক বিরতির পর।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
রোমান সম্রাট কায়সারের প্রাসাদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসাকে বললেন, আমি আপনার খলিফা শামুনের বংশধরের কন্যা মালিকার সঙ্গে আমার ছেলে তথা বংশধর আবু মুহাম্মাদের অর্থাৎ ইমাম হাসান আসকারের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। হযরত ঈসা এই প্রস্তাবকে স্বাগত জানান। এরপর মহানবী নিজে বিয়ের আকদের বক্তব্যগুলো পড়ে শামুনের বংশধরের সঙ্গে ইমাম হাসান আসকারের বিয়ে সম্পন্ন করেন। মালিকা ঘুম থেকে জেগে উঠে তার এই মধুর স্বপ্নের কথা আর কাউকে বলেননি, কিন্তু স্বপ্নে তিনি যে মহাপুরুষকে দেখেন তাঁর প্রতি তিনি তীব্র আকর্ষণ অনুভব করতে থাকেন এবং এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরাও তাঁকে সুস্থ করতে ব্যর্থ হন। দাদা রোমান সম্রাট কাইসার নিজের এই নাতনিকে খুব ভালোবাসতেন, তাই তিনি নিজেই মালিকাকে তাঁর সুস্থতার উপায় সম্পর্কে প্রশ্ন করলে মালিকা একদল বন্দী মুসলমানকে মুক্তি দেওয়ার পরামর্শ দেন, যাতে হযরত ঈসা ও মা মারিয়ামের দোয়ার বরকতে মহান আল্লাহ তাঁকে আরোগ্য দান করেন। বন্দীদের মুক্তি দেওয়ার পর তিনি কিছু খাবার খান এবং এতে তিনি কিছুটা সুস্থ ব্যক্তির মতো তৎপর হয়ে ওঠেন।
এর কয়েক রাত পর মালিকা স্বপ্নে হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা ও তাঁর সঙ্গে হজরত মারিয়াম এবং অনেক বেহেশতি সেবিকার উপস্থিতির মধ্যে নিজেকে দেখতে পান। রোমান শাহজাদী সবিনয়ে হজরত ফাতিমার কাছে এ অভিমান তুলে ধরলেন যে কেন ইমাম হাসকারি আলাইহিসসালাম তাঁর সঙ্গে দেখা করতে আসেন না। হজরত ফাতিমা এই সাক্ষাতের শর্ত হিসেবে তাকে মুসলমান হতে বললে তিনি সেখানেই মহান আল্লাহর একত্বের ও মহানবীর রেসালাতের সাক্ষ্য দিয়ে মুসলমান হন। হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা তাকে জড়িয়ে ধরেন এবং ইমাম মাহদির ভবিষ্যৎ বাবা ইমাম হাসান আসকারির সঙ্গে মালিকার সাক্ষাতের সুসংবাদ দেন। এর পরের রাত থেকে ইমাম হাসান আসকারি স্বপ্নে প্রত্যেক রাতে মালিকার সঙ্গে সাক্ষাৎ করতেন। এক রাতে তিনি মালিকাকে বলেন, আমার কাছে আসতে হলে তোমার দাদার নেতৃত্বে এক সেনাদল মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে আসলে তুমি সেবিকা হিসেবে সেবিকা দলের সঙ্গে সীমান্তের সেনা শিবিরে চলে আসবে। তিনি তাই করেন। এক পর্যায়ে তিনি মুসলমান সীমান্ত রক্ষীদের হাতে বন্দিনী হন। রক্ষীরা তাঁকে রাজ পরিবারের নারী ভেবে বাগদাদে নিয়ে যায়। এরপরে যা ঘটে তা শুনব খানিক মিউজিক বিরতির পর।
আসলে ইমাম হাসান আসকারির শেখানো কৌশল অনুসরণ করায় মালিকা বন্দিনী হন এবং বাগদাদের বাজারে নার্গিস খাতুন হিসেবে
অপেক্ষায় থাকেন যাতে ইমামের পক্ষ থেকে কেউ এসে তাকে দাসী হিসেবে কিনে নেয়। এ অবস্থায় ইমাম হাসান আসকারির নির্দেশে বিশর ইবনে সুলাইমান রোমান ভাষায় লেখা ইমামের এক চিঠি নিয়ে নার্গিস খাতুনের কাছে আসেন এবং ২২০ দিনার দিয়ে তাকে কিনে নেন। বিশর তাকে বাগদাদের উত্তরে সামারায় নিয়ে আসেন, যা ছিল ইমাম হাদির নির্বাসনের স্থান। দশম ইমাম হাদি আলাইহিসালাম তাঁকে দেখে বলেছিলেন,
তুমি হবে একাদশ ইমামের স্ত্রী ও এমন এক সন্তানের জননী যে এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের সমগ্র অঞ্চলের শাসনকর্তা হবেন ও তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবেন, ঠিক যেমনটা একসময় পৃথিবী ভরে গিয়েছিল জুলুম ও বলদর পিতায়। দশম ইমামের নির্দেশে তার বোন হাকিমা খাতুন ভাইপোর ভবিষ্যৎ স্ত্রীকে ইসলামী বিধিবিধান শেখানোর দায়িত্ব নেন। কিছুকাল পর হজরত ইসার খলিফা শামউনের বংশধর নার্গিস খাতুনের সঙ্গে মহানবীর বংশধর ইমাম হাসান আসকারির বিয়ে সম্পন্ন হয়। আর এভাবে মানব জাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহাদির জন্মলাভের ক্ষেত্র তৈরি হয়। তো শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহাদি তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলবো আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
এবার হাজে থাকার সর্বশেষ একটি খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। ইরাকের ফাতা জোটের এক সদস্য বলেছেন, ইরাককে নিরাপত্তাহীন করতে ওয়াশিংটন সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে কাজে লাগাচ্ছে। ইরাকের ফাতা জোটের সদস্য আলী আল ফাতলাভি বলেছেন, ইরাকের বিভিন্ন এলাকায় থাকা সন্ত্রাসী আইএসআইএসকে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য উস্কি দিচ্ছে আমেরিকা। এই প্রেক্ষাপটে ইরাকের রাজনীতি বিশ্লেষক কাসেদ আত তামিমি বলেছেন, ইরাকের তেলের দখল নিয়েছে আমেরিকা, এই ইস্যুটিকে তারা বাগদাদের বিরুদ্ধে চাপ সৃষ্টির একটি হাতিয়ারে পরিণত করেছে। ওয়াশিংটন এখন চাচ্ছে এই হাতিয়ারকে কাজে লাগিয়ে ইসরায়েলের স্বার্থে ইরাকে তাদের সেনাবাহিনীকে মোতায়েন রাখতে। গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানো সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় আরব দেশগুলোর নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। গাজা উপত্যকার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা একমাত্র প্রতিরোধ ফ্রন্ট নির্ধারণ করবে বলে হুঁশিয়ারি দিল ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার প্রভুর দ্বারে দ্বারে শুধু নয় বরং পদতলে বসে মোসাহেবি করছে বলে অভিযোগ করল বিএনপি। এবং পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের প্রায় তিন সপ্তাহ পর প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মুসলিম লীগ প্রধান নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।
তেহরান।